7ই মার্চ ব্যারাকপুর গান্ধী স্মারক সংগ্রহালয়ের পক্ষ থেকে কলিকাতা দমদমে অবস্থিত রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনের অধ্যক্ষা প্রবরাজিকা বেদপ্রাণার সঙ্গে সাক্ষাৎ করে মহাত্মা গান্ধী সম্বন্ধে কিছু স্মৃতিকথা বলতে অনুরোধ করি। তদুত্তরে তিনি বলেন,
দোসরা অক্টোবর এবং 30শে জানুয়ারি যাঁর আবির্ভাব ও তিরোধান দিবস সারা পৃথিবীময় উদযাপিত হয়, তার পূর্ণ সংস্পর্শে আমার সৌভাগ্য ঘটেছিল আসবার। যদিও সে সময় খুবই স্বল্প পরিসর, তথাপি সে স্মৃতি চির অক্ষয়। আজ আপনাদের কাছে গান্ধীজির নোয়াখালী অবস্থানের কয়েকটি দিনের স্মৃতি কথা বলব। 1946 সালের 10ই অক্টোবর নোয়াখালীতে বিদ্বেষের আগুন জ্বলে উঠেছিল, কিন্তু 7 দিন পর্যন্ত বাইরের কেউ সে খবর জানতে পারেনি। 7ই নভেম্বর গান্ধীজি নোয়াখালী চৌমোহনী শহরে উপস্থিত হলেন। নোয়াখালী দুর্ঘটনার ফলে শুধু বাংলাদেশে নয়, সমগ্র ভারতবর্ষের মন বিষাক্ত হয়ে উঠেছিল। গান্ধীজি নোয়াখালীতে পদার্পণ করা মাত্রই অনুভব করলেন যে স্থানীয় মুসলমান জনতা ভারতের একটি ক্ষুদ্র খণ্ডকে বিচিত্র উপায়ে পাকিস্তানের ভিত্তিতে পরিণত করছে। নোয়াখালী তখন গান্ধীজির কাছে তীর্থ পরিক্রমার মতো হলো, অর্থাৎ মানুষ মানুষের প্রতি বিদ্বেষের আগুন জ্বালিয়ে তুলেছে, হত্যা লুণ্ঠন ধর্মান্তরকরণ অবাধে চলেছে, তাদেরই মধ্যে শান্তির বাণী প্রচারক মহাত্মাজি এসেছেন। গান্ধীজি পৌঁছবার 10 দিন আগেই আমরা নোয়াখালীর দত্তপাড়া নামক গ্রামে হাজির হয়েছি। হিন্দু গ্রামবাসী সকলেই উদ্বাস্তু শিবিরে চলে এসেছে, দোকানপাট বাজার হাট সবই বন্ধ, রাস্তাঘাট নানা জায়গায় বিচ্ছিন্ন হয়েছে, গ্রামের সর্বত্র একটা সন্ত্রস্ত ভাব। শিবিরে শিবিরে গিয়ে আমরা স্ট্যাটিস্টিক্স নিচ্ছি, যারা গৃহহারা হয়েছে তাদেরই দুঃখের কাহিনী লিখে নিচ্ছি, যাতে গান্ধীজির কাছে সব সংবাদ পুঙ্খানুপুঙ্খ রূপে দেয়া যায়। দত্তপাড়াতে গান্ধীজি ক্যাম্প তৈরি করলেন, প্রতিদিন গ্রাম থেকে গ্রামান্তরে গান্ধীজি পদব্রজী পরিক্রমা শুরু করলেন। গোপাইরবাগ নামক গ্রামে আমরা হাজির হলাম। গ্রাম যে অত্যন্ত উপদ্রুত অঞ্চল, গ্রামের চতুর্পাশ দেখেই অনুমান করলাম ঘর দালান গোলাবাড়ি পুকুর পূজা মণ্ডপ সবই পরিত্যক্ত। বাড়ির চারিপাশে ইতস্তত বিক্ষিপ্ত কয়েকটি মানুষের মাথার খুলি পড়ে আছে। দিনের বেলাতেও শেয়াল ঘুরছে। গান্ধীজি বাড়ির চারিপাশ পরিক্রমা করলেন, মরার মাথার খুলির সামনে এসে স্থির হয়ে দাঁড়ালেন। গান্ধীজির চোখ দিয়ে জল পড়তে লাগল। মানুষের দুঃখে মহামানবের করুণা বিগলিত হৃদয়ে সাড়া দেয়। নীরব শান্ত মনে সব পরিদর্শন করে গান্ধীজি জিজ্ঞাসা করলেন, এই বাড়ির অধিবাসীরা কি উদ্বাস্তু শিবিরে আছে? আমি তাদের সঙ্গে দেখা করব। গান্ধীজি দত্তপাড়া ক্যাম্পে ফিরে এসে সন্ধ্যার প্রার্থনা সভার পর গোপাইরবাগ গ্রামের মহিলাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। আর্ত মহিলা বৃন্দ তাদের দুঃখের কাহিনী বলে যেতে লাগলেন। একদিন ভোরবেলা মুসলমান গ্রামবাসী হঠাৎ এসে তাদের বাড়িঘর আক্রমণ করে, তারপর এক পংক্তিতে বসিয়ে 18 জন পুরুষকে হত্যা করে, তাতে কয়েকজন মহিলা বিধবা। তারপর মহিলাদের ধর্মান্তরকরণ শুরু হয়। এই কাহিনী শুনতে শুনতে গান্ধীজি বললেন, তোমরা মরতে পারলে না? এ ভারতবর্ষের মেয়েরা তো সেই বীর্য রাখে, তারা প্রাণ দেয় তবু সতীত্ব দেয় না, দেহটা অক্লেশে ত্যাগ করে তবু ধর্ম ত্যাগ করে না। গান্ধীজি তাদের আরো জিজ্ঞাসা করলেন, তোমরা কি বিশ্বাস করো যে মুসলমানরা তোমাদের ধর্ম নষ্ট করেছে? আমি মনে করি ধর্ম মানুষের মন প্রাণের গভীরের একটি সত্তা, যা কখনো কেউ নষ্ট করতে পারে না। মানুষ মরে যেতে পারে, কিন্তু ধর্ম তার অমর অক্ষয় হয়ে থাকে। তোমরা মনে শক্তি আনো, মুসলমানদের সামনেই তোমরা আচার অনুষ্ঠান আন্তরিকতার সঙ্গে করো, যাতে তাদের কখনো তোমরা ভয় পাবে না। তাহলে যদি তোমাদের মেরেও ফেলে তা সহ্য করো। মানুষ জানুক তোমরা ধর্মের জন্য প্রাণ ত্যাগ করেছো, বীর্যের অভাবই তোমাদের মৃত্যুর কারণ, মুসলমানদের অত্যাচারটা উপলক্ষ মাত্র। মহামানব মানুষের মনে যথার্থ শক্তি সঞ্চারের সহায়তা করেন, যে শক্তি তাকে মৃত্যুর পারে নিয়ে যায়। গান্ধীজি দিনের পর দিন এই সাধনায় রত হলেন কেমন করে তিনি মানুষের মনে সৎসাহস ফিরিয়ে আনবেন। শরণার্থী হয়ে শিবিরে কেবলমাত্র সাহায্য দান করলেই তাদের সেবা হবে না। মানুষ যাতে পেছনের দিকে না তাকিয়ে বীরের মতো ভবিষ্যতের গহনের মধ্যে পথ সন্ধান করতে পারে, সেই শিক্ষা দেবার জন্যই তিনি এখানে উপস্থিত হয়েছেন। সেই দিনই গান্ধীজি জনতার মাঝে মুক্ত কণ্ঠে বললেন, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের আক্রমণাত্মক মনোভাবকে শান্ত করবার চেষ্টায় যেন মান বিসর্জন দিয়ে মাথা নিচু করে কিছু করা না হয়। মানুষের মনে যথার্থ আত্মিক বলের প্রতিষ্ঠাই গান্ধীজির নোয়াখালী পরিক্রমার মুখ্যতম উদ্দেশ্য ছিল। কিন্তু কার্যক্ষেত্রে যতই পরিণাম দেখে গান্ধীজি হতাশ হতেন, ততই বলতেন, মেরা দিমাগ হার জাতা হয়, আমার বুদ্ধি পরাস্ত হয়ে যাচ্ছে। হৃদয়ের অসহায় অবস্থায় সান্ত্বনা পাবার জন্য এই সব মুহূর্তে গান্ধীজি রবীন্দ্রনাথের একলা চলরে গানটি শুনতে চাইতেন। 1946 সালের নভেম্বর মাস গান্ধীজি শ্রীরামপুর গ্রামে হিন্দু মুসলমান জনতার মাঝে নতুন কর্মপন্থা নিয়ে বসেছেন। দিনের পর দিন শরণার্থীরা গান্ধীজির কাছে এসে তাদের কর্তব্য সম্বন্ধে গান্ধীজিকে জিজ্ঞাসা করতে লাগলো। গান্ধীজিকে একজন প্রশ্ন করলেন, আপনি যে শান্তির কথা বলছেন, আমাদের এখন শান্তির সময় না যুদ্ধের সময়? বিনা দ্বিধায় গান্ধীজি বললেন, শান্তির জন্যই আমাদের কাজ করে যেতে হবে, কিন্তু যদি তাতে সার্থক না হয় তখন সংগ্রাম হতে পারে, তখনই পৃথিবীর লোক বুঝবে কার অপরাধ। ভারতের মহাপুরুষেরা একই নীতি অবলম্বন করেন, শান্তি মানুষের কাম্য। অনাদিকাল থেকে ভারত ভূমিতে শান্তির বাণী প্রচারিত হয়েছে। শান্তি রক্ষার জন্য গান্ধীজি এসেছেন উপদ্রুত অঞ্চলে, কিন্তু সে শান্তির বাণী প্রচার যদি ব্যাহত হয় তবে সংগ্রামের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। অহিংস সত্যগ্রাহীর জীবনের এই হলো গূঢ়তম রহস্য। সত্য শান্তি তার লক্ষ্য, যদি সে পথে বাধা আসে তখন সত্যাগ্রহী বীরের মতো সংগ্রাম করবে, আত্মরক্ষা করবার প্রয়াস করবে, তাতেও ব্যর্থ হলে সেই ন্যায় যুদ্ধে প্রাণ বিসর্জন দেবে। এই মৃত্যু বীরের মৃত্যু, এই শান্তি রক্ষার প্রচেষ্টা বীরের শান্তি রক্ষার প্রচেষ্টা। তাই শান্তি ও সংগ্রাম পাশাপাশি থাকতে পারে, পরস্পরে কোনো বিরোধ নেই। গান্ধীজি কাপুরুষতার আশ্রয়ে শান্তির বাণী প্রচার করতে চাননি, কারণ তিনি নিজে বিশ্বাস করতেন যে দুঃসাহসিকতা পরিহার করে কোনো সেনাপতি আজ পর্যন্ত বড় সেনাপতি হতে পারেননি। 26 নভেম্বর নোয়াখালীতে অল্প শীতের লক্ষণ দেখা দিল, কিন্তু গভর্নমেন্ট থেকে শরণার্থীবৃন্দের জন্য শীত বস্ত্রের আয়োজন তেমন হলো না। শ্রীযুক্ত মোহনলাল গোয়েঙ্কা এবং গিরিধারী নামে দুই ব্যক্তি 1,00,000 টাকার কম্বলের ব্যবস্থা করলেন। গান্ধীজি যদি অনুমতি দেন তবে বিতরণ শুরু হবে। গান্ধীজি সম্মতি না দিয়ে বললেন, শরণার্থীদের পক্ষে গভর্নমেন্টের কাছে নিজেদের দাবি আরো দৃঢ়তার সঙ্গে জানানো উচিত। শীত বস্ত্র ও আশ্রয়ের ব্যবস্থা করা গভর্নমেন্টের কর্তব্য, আত্মত্রাণীর বুদ্ধিতে জনসেবা করলে চলবে না। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যদি কিছু লোকক্ষয় হয় আমি নীরবে সহ্য করব। অসাধারণ রাজনীতি কুশল গান্ধীজি জানতেন। দায়িত্ব জ্ঞান শূন্য গভর্নমেন্টের দ্বারা শাসিত জনকুল কখনো সাময়িক সাহায্য পেয়ে যথার্থ শান্তি রাষ্ট্র উপভোগ করতে পারে না। অতএব মানুষ শুধু আত্মত্রাণ ব্রত নিলেই মানুষের দুঃখ দূর হবে না, রাষ্ট্র ব্যবস্থাপকদেরও সচেতন করতে হবে। এত বিপর্যয়ের মধ্যে গান্ধীজি দূরদৃষ্টি সহায়ে রাষ্ট্রনীতি সম্বন্ধে মানুষকে সচেতন করতে প্রস্তুত ছিলেন। জাতির যিনি যথার্থ জনক ছিলেন, তিনি কোনো সাময়িক সুখ সুবিধা দুঃখ দুর্দশা দূরীকরণের ব্যবস্থা করে নিশ্চিন্ত হতে পারেননি। সমগ্র মাতৃভূমি যার কাছে জীবন্ত জাগ্রত তারই সেবায় তিনি রত ছিলেন। প্রায় 3 মাস ধরে এমন দেব মানবের দৈনন্দিন জীবনযাত্রা দেখে মনে হলো সত্যি এ সৌভাগ্য দুর্লভ। আজও দেশের সেই দুর্দিন দেখা দিয়েছে, হিন্দু মুসলমানের জীবন আজ বিপর্যস্ত। এমনি দিনে স্মরণ করি গান্ধীজিকে, যিনি জাতির পূজা গ্রহণ করে সেই জাতির সেবাই জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত উৎসর্গ করলেন। নিজেকে যিনি একটি দিনের জন্যও সাধারণ মানুষ থেকে পৃথক মনে করেননি, তাঁরই উক্তি উদ্ধার করে তাঁর স্মৃতি পূজা শেষ করল। যে আদর্শের দ্বারা আমার জীবন পরিচালিত তা সাধারণ মানুষের গ্রহণের জন্যই আমি সকলের সামনে উপস্থিত করেছি। আমি নিজেকে সাধারণ মানুষের ঊর্ধ্বে বলে মনে করি না, সাধারণের যে যোগ্যতা আছে আমার তদপেক্ষা কম আছে। আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে আমি যতটুকু পেরেছি তা উপযুক্ত আশা এবং বিশ্বাসের সঙ্গে অধ্যবসায় সহকারে চেষ্টা করলে যে কোনো নরনারীর পক্ষে আয়ত্ত করা সম্ভব। যে আদর্শকে সত্য বলে চিনেছি সেই আদর্শে বহু চেষ্টা সত্ত্বেও পৌঁছতে পারছি না, এটা আমি জানি। ঊর্ধ্বপথে যাত্রার কষ্ট আছে, কিন্তু সে কষ্ট আমার কাছে আনন্দে রূপান্তরিত হয়েছে। যতই ওপরের ধাপে উঠছি ততই যেন পরবর্তী উচ্চতর ধাপে উঠবার নতুন শক্তি অন্তরে লাভ করছি।